ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শুক্রবার বেলা 11টা আর বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করতে না পারার মধ্য দিয়েই বাংলাদেশ এবং মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ঢাকায় শেষ হয়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 11,300 কোটি টাকার ঋণ নিয়ে বিদেশে উধাও হয়ে গিয়েছে হীরে ব্যবসায়ী নীরব মোদি ও তার সহযোগীরা।
পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট।
নেপালে দ্বিতীয়বারের জন্য সেদেশে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খড়্গপ্রসাদ শর্মা ওলি ওরফে কেপি শর্মা ওলি।
এছাড়াও রয়েছে আলাপন, আজকের বিষয় অমর একুশে বইমেলা, আপনাদের এবং আমাদের দৃষ্টিতে। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করতে না পারার মধ্যে দিয়ে শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 3 ঘণ্টা স্থায়ী বৈঠক। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শীঘ্রই এটা শুরু হবে। এ সম্পর্কেই ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু বিস্তারিত জানাচ্ছেন।
বাংলাদেশের পক্ষ থেকে 1,673টি পরিবারের 8,032 জনের একটি তালিকা হস্তান্তর করা হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
আমরা যে তালিকাটা দিয়েছি তারা আবার যাচাই করবে, এরা সত্যিকারে তাদের নাগরিক কিনা তারাই সিদ্ধান্ত নেবেন কিভাবে নিয়ে যাবেন।
সীমান্তের নোম্যান্ডস্ল্যান্ডে যে 6,000 রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন তাদের ফেরত নিতে 20 ফেব্রুয়ারি মিয়ানমারে দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া যত শীঘ্র সম্ভব মিয়ানমার অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন করবে। মিয়ানমার অংশে থাকা 49টি ইয়াবা ফ্যাক্টরি ধ্বংসে ওই দেশটি রাজি হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ফংশুয়ে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের হাইস্কুলে গুলি চালানোর দায়ে 19 বছর বয়সীকে গতকাল সামান্য সময়ের জন্য আদালতে হাজির করা হয় এবং আদালত কোনো জামিন মঞ্জুর করা হবে না বলেও নির্দেশ দেয়। ফ্লোরিডার আদালতে নিকোলাস ক্রুজের বিরুদ্ধে 17 জনকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে তাকে হাতে ও কোমরে শিকল বেঁধে কমলা রঙের কারাগারের পরিচ্ছদে নিয়ে আসা হয়। গতকাল ফ্লোরিডাবাসীরা মোমবাতি জেলে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। বাংলাদেশ এবং কোসোভোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র প্রস্তুত করতে এই প্রথমবারের মতো বাংলাদেশের একটি প্রতিনিধি দল শুক্রবার থেকে দেশটিতে 5 দিন সফর শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশ প্রতিনিধি দল 18 ফেব্রুয়ারি কসোভোর রাজধানী প্রিস্টিনাতে দেশটির স্বাধীনতা ঘোষণার 10ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদান করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে, বাংলাদেশ প্রতিনিধি দল কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাসির সাথে সাক্ষাৎ করে দুই দেশের মধ্যে অর্থপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনা করবে। কসোভো সফর শেষে প্রতিনিধি দলটি আলবেনিয়া সফর করবে বলে সূত্র জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
নেপালে দ্বিতীয়বারের মতো সেদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন খড়্গপ্রসাদ শর্মা ওলি। নেপালের রাষ্ট্রপতি বিদ্যা ভান্ডারী 65 বছরের ওলিকে দেশের 41তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। এ বিষয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষরায়।
নেপালের রাষ্ট্রপতি বিন্ধ্যদেবী ভান্ডারী 65 বছরের ওলিকে দেশের 41তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। 2 মাস আগে নেপালের ঐতিহাসিক সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বামজোট। ওলির নেতৃত্বে সিপিএন ইউএমএল এবং প্রচণ্ডের নেতৃত্বে সিপিএন মাওবাদী সংসদীয় নির্বাচনে 2/3 আসন দখল করে। নেপাল সংসদে 275 আসনের মধ্যে 121টি দখল করে ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল, যার মাধ্যমে নেপাল সংসদে সর্ববৃহৎ দলে পরিণত হয় সিপিএম ইউএমএল। নেপালি কংগ্রেস 63 এবং সিপিএন মাওবাদী 53টি আসন পায়। তারপর থেকে ওলির প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার ঠিকই ছিল। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
Voice of America, Washington.
ফ্রান্সের কর্মকর্তারা দৃঢ়ভাবে বলেছেন যে তারা সিরিয়া এবং যুদ্ধের ইরাক যুদ্ধের সময় যেসব জেহাদিদের বন্দি করেছে তাদের বিচারের জন্য তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠাবেন না, ওইসব বন্দীদের বিচার করা হবে ফ্রান্সেই। ফরাসি সরকার বিষয়টি নিয়ে পশ্চিমা দেশের সরকার প্রধানদের সাথে প্রায় এক সপ্তাহ ধরে আলাপ আলোচনা করেছেন। ভারতে হীরে ব্যবসায়ী নীরব মোদী ও তার সহযোগীরা রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংককে ঠকিয়ে বের করে নিয়েছে ১১,৩০০ কোটি টাকা। এত বড় ব্যাংক জালিয়াতি ভারতে আর ঘটেনি, কিন্তু খবরটা জানাজানি হয়ে তদন্ত শুরু হওয়ার আগেই মোদী ও তার সহযোগীরা বিদেশে গা ঢাকা দিয়েছে। এ বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সুনীল মেহতা জানিয়েছেন, ওই টাকা ফেরত দেওয়ার একটা অস্পষ্ট প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে মোদীর কাছ থেকে, কিন্তু সেটা নির্ভরযোগ্য বলে মনে হয় না। ব্যাংক জালিয়াতি জানাজানি হওয়ার কয়েক সপ্তাহ আগেই বিদেশে সরে পড়েছে মোদী ও সহযোগীরা। কোথায় যে তারা গা ঢাকা দিয়েছে তদন্তকারীরা তা নিয়ে এখনও ধাঁধায়। জুনাদশেক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনা নিয়ে যথারীতি রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী অরুণ জেটলির দপ্তর সবই জানত। অতীতে বিদেশে উধাও হয়েছে বোফোর্স দুর্নীতির নায়কেরা, মদ ব্যবসায়ী বিজয় মালিয়া এবং ক্রিকেট কর্তা ললিত মোদীও। পালানোর আগে এদের কাউকেই ধরা যায়নি। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আজ গোটা পশ্চিমবঙ্গে সিপিআইএম এর যুব সংগঠন ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার রেল অবরোধ কর্মসূচি পালিত হল। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
অবরোধ চলাকালীন জোর করে ট্রেনে উঠে চালককে ট্রেন চালাতে বাধ্য করায় অভিযোগ ওঠে তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। অপরদিকে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার পানাগড় ও দুর্গাপুর স্টেশনেও শুরু হয় ডিওয়াইএফআই এর সমর্থকদের অবরোধ। সেই সাথে রাজ্যের নদিয়া জেলার পায়রাডাঙ্গা স্টেশনেও অবরোধ শুরু করেন ডিওয়াইএফআই এর সমর্থকরা। মেদিনীপুর ও খড়গপুরের গিরিময়দান স্টেশনেও অবরোধে সামিল হয় সমর্থকেরা। পাশাপাশি সকাল ১১টা থেকে মালদার শামসি স্টেশনে অবরোধ করেন ডিওয়াইএফআই এর সমর্থকরা। এদিকে রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্যের বীরভূম জেলা সদর সিউড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ডিওয়াইএফআই এর কর্মীরা। সিউড়ি স্টেশনে ডিওয়াইএফআই এর কর্মীরা ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ, তারপরে দুপক্ষ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সোমালি সরকার লিবিয়ায় অবস্থানরত দেশ ত্যাগী সোমালিদের একটি বিশাল দলকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় একটি প্রতিনিধি দলকে লিবিয়ায় পাঠান। সোমালি অভিবাসীরা যে বিপজ্জনকভাবে জলপথে সাগর পাড়ি দিয়ে ইউরোপীয় দেশগুলোতে পাড়ি জমান, তা থেকে তাদের বিরত করার জন্য এবং তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে দেশে ফিরিয়ে আনার জন্যই ওই দলটি লিবিয়ায় যায়। প্রতিনিধি দলের সদস্যরা জানান, দেশ ত্যাগী অভিবাসীরা দেশে ফিরতে রাজি নন। সোমালিয়া থেকে লিবিয়ায় পৌঁছতে তাদের যে অপরিসীম কষ্ট করতে হয়েছে তারা বলছেন, তাতে বাকি পথটুকু পাড়ি দিতে তাদের তেমন কিছু হারাবার নেই। কর্মকর্তারা জানান, ওই অভিবাসীরা সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর বিষয়ে বদ্ধপরিকর। মাত্র ১১ জন সোমালিয়ায় ফিরে আসার জন্য সম্মত হয়েছেন। লিবিয়ায় এখনও প্রায় 5,000 থেকে 6,000 দেশ ত্যাগী সোমালি অবস্থান করছেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হাইলে মারিয়াম ডেসালেং পদত্যাগ করেছেন। তিনি বলেন, দেশের সংস্কার কাজ যাতে অব্যাহত থাকে এবং রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেওয়া যায় সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আর্থিক কেলেঙ্কারির 2 দফা তথ্য ফাঁস করেছে। এতে 13 লাখের বেশি ব্যক্তির নাম প্রকাশিত হয়েছে। রয়েছে বাংলাদেশিদেরও অনেকের নাম, কিন্তু এতে কতজনকে আইনের মুখোমুখি হতে হচ্ছে বা জবাবদিহিতার মুখে পড়তে হচ্ছে, এ প্রশ্ন বিশ্লেষণ করেছেন দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ঢাকা থেকে রিপোর্ট করছেন আমির খসরু।
অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল কনসোর্সিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা ICIJ 2017 সালের জানুয়ারিতে পানামা পেপার্স এবং এ সপ্তাহেই প্যারাডাইজ পেপার্স নামে কর ফাঁকির জন্য অর্থ পাচারের উদ্দেশ্যে বিশ্বজুড়ে ঘটে যাওয়া আর্থিক কেলেঙ্কারির দুই দফা তথ্য ফাঁস করে দিয়েছে, আর এতে 13 লাখেরও বেশি ব্যক্তির নাম প্রকাশিত হয়েছে। দুই দফায় ফাঁস হওয়া তথ্যে 44 জন বাংলাদেশির নামও রয়েছে। এ সপ্তাহে ফাঁস হওয়া তথ্যে রয়েছে 24 জন বাংলাদেশির নাম। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারের উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড ঘটছে। এদিকে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা GFI এর তথ্য মোতাবেক 2005 থেকে 2014 সাল পর্যন্ত অর্থাৎ 10 বছরে বাংলাদেশ থেকে $7,500 কোটি অর্থাৎ 6,6 লাখ কোটি টাকারও বেশি অর্থ পাচার হয়েছে বিদেশে। এই অর্থ বাংলাদেশের এক বছরের বাজেটের অর্থের চাইতেও বেশি। এভাবে অর্থ পাচারের নানা কেলেঙ্কারি ঘটনা ঘটছে বাংলাদেশে, কিন্তু এতে কতজনকে আইনের মুখোমুখি হতে হচ্ছে বা জবাবদিহিতার মুখে পড়তে হচ্ছে, এসব বিষয় বিশ্লেষণ করেছেন দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
বাংলাদেশ থেকে অর্থ পাচারের ঘটনা তো আজকে নতুন কিছু না এবং এই সম্পর্কে তথ্য প্রকাশ নতুন কিছু না, এবং এটা বাংলাদেশের জন্য নতুন একটা ঘটনা না। পৃথিবীর সব দেশ থেকে অর্থ পাচার হয়, সেই প্রেক্ষিতে তথ্যগুলো প্রকাশিত হচ্ছে এবং জনগণের জ্ঞাতার্থে যারা অনুসন্ধান করেন তারা তাদের জ্ঞাতার্থে এবং বিশেষ করে কর্তৃপক্ষের জ্ঞাতার্থে যাতে করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। আমাদের দেশে এই অর্থ পাচারের তথ্যের পাশাপাশি যেটা ঘটেছে গত সাম্প্রতিককালে বিভিন্ন ধরনের কেলেঙ্কারি, সেটা অর্থনৈতিক রাজনীতি বড় ধরনের ঝুঁকির সম্মুখীন করে দিয়েছে। সেখানে কোনো কার্যক্রম খুব একটা বেশি পদক্ষেপ গ্রহণ করা হয় না, বরং সাম্প্রতিক যে সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে সেটা অপেক্ষাতে আরো অনিয়ম বৃদ্ধির ঝুঁকি সৃষ্টি করেছে। এই সার্বিক প্রেক্ষিতে যেটা মূলত কথাটা হচ্ছে যে সরকারের মধ্যে এক ধরনের অন্তত সরকারের আকাঙ্ক্ষার মধ্যে এক ধরনের অস্বীকৃতির মানুষ কথা দেখা যাচ্ছে। তার গতকাল সম্মানিত মন্ত্রীর কাছে শোনা গেল যে বিভিন্ন দেশের রাজা রানীদের নাম প্রকাশিত হওয়ার কাছে আমাদের ক্ষেত্রে প্রকাশিত হলে অসুবিধা কি, মানে এই যে মানসিকতাটা যে রাজা রানীদের নাম বা মন্ত্রী সংসদ জনপ্রতিদের নাম প্রকাশিত বিভিন্ন দেশে যখন হয় তখন কিন্তু তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে মানুষ পার্শ্ববর্তী কোনো কোনো দেশীয় মন্ত্রী প্রধানমন্ত্রী সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তিদেরকে
দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব তাহলে কতটুকু? এই প্রশ্নের জবাবে TIB প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন,
পক্ষ থেকে আমি মাঝে মাঝে শুনি যে তারা ব্যবস্থা গ্রহণ করবে তথ্য অনুযায়ী এবং পদক্ষেপ গ্রহণ করছে বলে তারা দাবি করেন এবং কোনো কোনো পাওয়া যায়। কিন্তু আসলে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে বা তাদের দক্ষ এই ক্ষেত্রে এতটা সফিস্টিকেটেড হয় এটার ক্ষেত্রে হয়তো তাদের এক ধরনের দক্ষতার ঘাটতি থাকতে পারে যেখানে উন্নয়নের দরকার আছে। কিন্তু ইতিমধ্যে তো দুদকের মতো প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রমাণিত হয়েছিল বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছিল সেই অর্থ পাচারকে অন্তত একটা ক্ষেত্রে ফেরত আনা সম্ভব হয়েছে। তাহলে এই প্রশ্নটা ওঠাটা খুবই স্বাভাবিক, যদি একটা ক্ষেত্রে হয়ে থাকে তাহলে বাকি অন্যান্য ক্ষেত্রে কেন হবে না, এখানে কোনো অন্য কোনো উপাদান কাজ করছে কিনা সেটাও দেখার বিষয় আছে। যাদের আমি মনে করি দুদককে আরো একদিক থেকে তাদের সামর্থ্য বৃদ্ধির প্রচেষ্টা করতে হবে, অন্যদিক থেকে সম্পূর্ণ নিরপেক্ষ হবে ব্যক্তির বা ব্যক্তির পরিচয় বা অবস্থানের নির্বিশেষে সকলকে আইনি থেকে সমান বিবেচনা করে অনুসন্ধান তদন্ত করতে হবে। যাদের নাম আসছে যেহেতু নাম আসছে সুবিধা হচ্ছে দুদকের, তাদের পক্ষে কিন্তু নাম ধরে অনুসন্ধান তদন্ত প্রক্রিয়াটা করাটা মোটেই অসম্ভব কিছু না, ঝুঁকির কিছু না বলে।
অর্থ পাচার বন্ধে তাহলে বাধা কোথায়? এই প্রশ্নে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন,
আমরা কখনো কিন্তু সরকারের কাছে সুনির্দিষ্ট ভাবে জোরালো ভাবে এই ধরনের কোনো অবস্থা নিতে দেখি না যে যাদের বিরুদ্ধে যাদের তার নাম আসছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যে প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা গ্রহণ করবে তাদেরকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই জায়গাটাতে একদিকে ফের ঘাটতি আছে এবং যাদের উপরে দায়িত্ব অর্পিত আছে যাদের আইনগত বিষয়গত যে দক্ষতা আছে যে সামর্থ্য আছে সেটারও কিন্তু পারিশ্রমিক যে সামর্থ্য আছে সেটাও কিন্তু জনগণের পরে আমরা দেখে আছি। কারণ আমি ওই দৃষ্টান্ত দিলাম যে কোনো ক্ষেত্রে যদি পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব হয়, কোনো কিছু যদি আর্থিক ক্রাইম বা অন্য কোনো অপরাধের বিচার করা সম্ভব হয় তাহলে সার্বিকভাবে সকলের জন্য সমান দৃষ্টিভঙ্গিতে কেন করা যাবে না, আইনের থেকে সমান বিবেচনা করে সেটাই তো প্রশ্ন। কাজে এখানে সরকারি যেরকম সদিচ্ছার ঘাটতি বা সদিচ্ছার দেখাচ্ছে হবে, আবার একই ভাবে জমি জমা কমিশন সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর উপরে দায়িত্ব আছে অর্পিত তাদেরকেও সক্রিয় হতে এবং তাদেরকেও নিরপেক্ষ অবস্থাতে নিতে হবে এবং কার্যকরের সাথে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। একটা সময় ছিল যে পাচার কৃথক কঠিন এক অসম্ভব ছিল, এখন কিন্তু এখনো কঠিন কিন্তু মোটেই অসম্ভব না, এটা কিন্তু প্রমাণিত আন্তর্জাতিক ভাবে বিভিন্ন আইন হয়েছে, প্রাতিষ্ঠানিক সামর্থ্য তৈরি হয়েছে যার উপর ভিত্তি করে নিরাপত্তা কমিশন অন্যান্য প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আর অ্যাটর্নি জেনারেল অফিস জাতীয় রাজস্ব করে একটা সম্ভবত হবে কাজ করে কিন্তু অর্থ ফেরত আনা সম্ভব এবং যারা অপরাধী যারা প্রচার করেছেন তাদের বিচার আনা সম্ভব যদি বাজারকৃত অর্থ অবৈধ ভাবে হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই ফেরত আনা সম্ভব এবং যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে বিচার করা সম্ভব।
টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ব্যতিরেকে অর্থ পাচার রোধ করা সম্ভব নয়, কিন্তু সেখানেই বড় ঘাটতি রয়েছে বলে ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবার আলাপন, আজকের বিষয় অমর একুশের বইমেলা আপনাদের এবং আমাদের দৃষ্টিতে, সঞ্চালন করছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন।
ধন্যবাদ তাহিদ। তবে সেলিম, আমরা প্রথমে কিছুটা আলোকপাত করব যে ফ্লোরিডা যে স্কুলে, হাই স্কুলে দুঃখজনক ঘটনা ঘটে গেছে, গুলি চালানোর ঘটনা। আমেরিকাতে বারবারই দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে, এবং যখন ঘটে সেই সময় প্রেসিডেন্ট থেকে নিয়ে সবাই সর্বস্তরের মানুষ তার নিন্দা জানায়, ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনের প্রতি দুঃখ প্রকাশ করে, সমবেদনা প্রকাশ করেন, তারপরে জিনিসটা আবার থিতিয়ে যায়। কারণ আগ্নেয়াস্ত্র বিক্রি সেটা বন্ধ করা যায় না।
এটা এই বছরে আমার মনে হয় যুক্তরাষ্ট্রে এটি প্রথম ঘটনা, 2018 সালে,
কিন্তু মারাত্মক ঘটনা, 17 জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যখন এইভাবে কোনো ঘটনা ঘটে, এটা তো অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ছোট ছোট বাচ্চারা মা বাবাকে ফোন করছে তাদের ডেস্কের নিচে গিয়ে যে আমরা অত্যন্ত মানে আই এম অ্যাফ্রেড, আই এম স্কেয়ার্ড, এই ধরনের কথা বলছে। তো মা বাবাও শুনতে পাচ্ছেন গুলি চলছে, তার বাচ্চার কি অবস্থা দাঁড়িয়েছে জানে না,
কি ভয়ঙ্কর
ভয়ঙ্কর একটা পরিস্থিতি
পরিস্থিতি সৃষ্টি।
কিন্তু সেটা রোধ করা যাচ্ছে না, কারণ যখন তখন যার্তার হাতেই অস্ত্র,
এবং এই অস্ত্র আইনটা খুব জোরালো করা, শক্ত করার জন্য, যেন তেন ভাবে যেন যে কারোর কাছে অস্ত্র বিক্রি না করা হয়, সেই জন্য তো গত 2-3 বছর ধরে নানান রকম আলোচনা হয়ে আসছে। এই যে ফ্লোরিডার মায়ামির থেকে মাত্র 70-72 কিলোমিটার দূরে পার্কল্যান্ড নামক যে
স্থান,
ইতিমধ্যেই আমার ধারণা যে বিশ্ববাসী জানেন মেজরিটি মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের এই ঘটনার কথা, যেখানে মারা গেছে আপনি বললেন।
আর একটা কথা যেছিলেন যে যখনই হয় যাকে মানে গুলি যে অপরাধী তাকে বলা হয় যে তার মানসিক রোগ ছিল, মানসিক দিক থেকে সুস্থ নয়। কিন্তু আমেরিকাতে আর একটা দিকও প্রকট হয়ে উঠছে দিনে দিনে, যেখানে মানসিক রোগী যারা তাদের চিকিৎসার ব্যবস্থাটা খুব একটা ভালো নেই।
হ্যাঁ, শুধুমাত্র এই অস্ত্র নিয়ে কোনো ঘটনা ঘটলে এটা নয়, শুধু এমনকি অন্যান্য যেসব মানসিক রোগ আছে যেরকম
মাদকাসক্তি আছে, মাদকাসক্তি থেকে হয় যে কোনো
মানসিক রোগের চিকিৎসা কেন্দ্রের আসলে একটু স্বল্পতা রয়েছে এবং খুব এক্সপেন্সিভ এই বিষয়টি।
সেই জন্যে যদিও পরিবার পরিজনদের পক্ষ থেকে চেষ্টা করা হয় যে এই ধরনের যারা আছে কিশোর তরুণ বা যাদেরই পরিবারের সদস্যরা আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করছে, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠে না তারা তাদেরকে সামলে নিতে।
আপা, এই ফ্লোরিডার ঘটনার পরে নিঃসন্দেহে পুরো ফ্লোরিডা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে, বাংলাদেশিদের মধ্যেও কিন্তু বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের সমস্ত রাজ্যগুলোর মধ্যে ফ্লোরিডা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি বসবাস করে,
বাংলাদেশি আছেন এবং দক্ষিণ এশিয়ার লোকজন আছেন। আমরা কারোর সাথে কথা বলবো এখন,
আমাদের সঙ্গে ইতিমধ্যে একজন যোগ দিয়েছেন ফ্লোরিডা থেকে, মনির হোসেন। হ্যালো, আমরা তার জি, আমরা একটু আপনার কথা শুনতে চাই কালকের এই দুঃখজনক ঘটনার পর কি রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে?
পরশুদিন এটা ঘটনা ঘটেছে, তারপরে এটা নিয়ে এখনো আলোচনা চলছে, অনেক বিশ্লেষণ হচ্ছে, সবকিছু হচ্ছে। কিন্তু আপনারা যারা ফ্লোরিডায় রয়েছেন তারা কি দেখছেন এবং কি প্রতিক্রিয়া আপনাদের?
আমি ফ্লোরিডা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আমার বাসা থেকে 10 মিনিট দূরত্ব স্কুলটা, ড্রাইভিং করে যদি যাই। কিন্তু সত্যি এটা আমাদের সমাজের জন্য আমাদের এটা ভয়ঙ্কর। এটা আমাদের যে স্কুলগুলোতে যেভাবে ঘটনা ঘটতেছে একের পর এক, আমার গত বছর থেকে আনটিল জানুয়ারি পর্যন্ত 18 বার ঘটনা ঘটছে স্কুলে শুটিং। তো এটা সত্যি কথা যে আমাদের যে এদেশের গভর্নমেন্ট যে গান লটা তৈরি করছে, এটা সত্যি সত্যিকার অর্থে এভাবে না করে যদি এটা ব্যাকগ্রাউন্ড চেক করে 18 বছরের ঊর্ধ্বে না, যাদের ব্যবসা বাণিজ্য আছে, যাদের পয়সা বাণিজ্য, তাদের জন্য গান লটা যদি করা হয় তারাই গান ক্যারি করতে পারবে, আর অন্য কেউ গান ক্যারি করতে পারবে না। আমার মনে হয় যে এই ধরনের ঘটনাগুলো থেকে অনেকটা সেফ হবে। আর গত সবচেয়ে লজ্জাজনক ঘটনা, যে মানে দুঃখজনক ঘটনা, আমার আমার ওয়াইফ আমার বাচ্চাকে ট্রেনিং দিচ্ছে বাসায়, যদি এই ধরনের শব্দ হয় তোমরা কিভাবে স্কুলে কি করবা, তখন কিভাবে ট্রেনিং দিতে ছিল। এটা সত্যি কথা, আমার বাচ্চার বয়স মাত্র 8 বছর, বড় ছেলে, কলেজ স্কুলে যায়, ইসলামিক স্কুলে যায়। তাকে ট্রেনিং দিয়ে সেটা বোঝানো হচ্ছে যে তুমি এই জিনিসগুলো করবা। আমি জীবনে কখনো আমেরিকার মতো একটা জায়গায় থেকে আমার ছেলেকে এই ধরনের ট্রেনিং দেব, এটা আমি সত্যি কথা আমি কখনোই চিন্তা করিনি।
না, এটা তো কেউ চিন্তা করতে পারে না। আপনার ছেলের বয়স কত বললেন ভাই?
8 বছর।
8 বছর বয়সে এটা শেখানো হচ্ছে?
আপনার বললেন যে আপনার বাসা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে যে স্কুলটাতে ঘটনা ঘটেছে, ওখানে কি বাঙালি ছেলে মেয়ে কিছু পড়াশোনা করে আপনার জানা মতে, বা তাদের
বাঙালি ছেলে মেয়ে? না, ওখানে কেউ বাঙালি ছেলে মেয়ে কেউ পড়াশোনা করে আমার জানা মতো আমি এখনো শুনি নাই। তবে স্কুলটা খুব ভালো স্কুল, মানে খুবই ভালো ক্যাটাগরি, A+ স্কুল। আমি ওই স্কুলে আমার ছেলেকে ভবিষ্যতে দেওয়ার জন্য আমি ওই দিকে বাড়ি কেনার জন্য চেষ্টা করতেছি। নাও আমি আমার ছেলের ভবিষ্যৎ চিন্তা করে যদি মানে ওখানে কোনো নিরাপত্তা নাই, বিকজ গান লটা যদি চেঞ্জ না হয় আমেরিকার নিরাপত্তাটা খুবই।
হ্যাঁ, আসলে এটা খুব দুঃখজনক যে আমরা মানে আমেরিকা থেকে বাইরে নিরাপত্তার প্রশ্ন তুলি সবকিছু, কিন্তু দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এবং স্কুলে, সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক যে ছাত্রছাত্রীদের মধ্যে, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের যে চলছে। এবং টেলিভিশনে কিন্তু সবসময় আলোচনা হয় যে এই গান লবি যারা করেন, এনারে যে সংস্থা রয়েছে যারা বন্দুক বিক্রির পক্ষে কথা বলে, অস্ত্র আগ্নেয়াস্ত্র বিক্রির পক্ষে কথা বলে, সোচ্চার অনেক বড় বড় ব্যবসায়ী এর সাথে জড়িত, কিন্তু তারা কিছুতে এটা মানে রোধ করার জন্য কিছু ব্যবস্থা নিতে পারছে না।
এই আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে, মিডিয়াতে আলোচনা, সংসদে আলোচনা, এগুলোই চলছে কিন্তু কার্যকরী হচ্ছে না, এটাই হলো আমাদের জন্য সবচেয়ে দুঃখের বিষয়। আচ্ছা মনি হোসেন, আরেকটি বিষয়, আপনার ওই পরশুদিনের ঘটনার পরে এমনি স্কুলগুলোতে কি বাড়তি কোনো নিরাপত্তা অন্যান্য এলাকায়?
হ্যাঁ, অন্য জায়গায় বিভিন্ন স্কুলের সামনে, আমার ছেলে স্কুলের সামনে গতকাল যখন এরপর যেদিন ঘটনা ঘটনার পরদিন ধরে আমার স্কুলে নিতে গেছে, যায় দেখি যে তিনজন পুলিশ, তিনটা পুলিশের গাড়ি সামনে পিছনে অবস্থা আছে, আজকেও আসে। আমি বিভিন্ন স্কুলের সামনে দেখিয়েছি, তাও দেখছি পুলিশের গাড়িগুলো বসা অবস্থায় আছে, নিরাপত্তা পালন করে। কিন্তু এই নিরাপত্তাটা সাময়িকের জন্য টাকা দ্বারা দেয়, তারপরে আবার জিনিসটা চলে যায়।
হ্যাঁ,
চলে যাওয়ার পরে আবার ঘটনা ঘটতেছে। কিন্তু এইটাই সত্যি কথা যে কিভাবে এরা পরিবর্তন করা যায়। পরিবর্তন করতে হলে গান ল চেঞ্জ করতে হবে, গান লটা যদি চেঞ্জ না করে এটা কখনোই সম্ভব হবে না। আর গানগুলো এমন কোন লোকের হাতে চলে যায়, হ্যাঁ, যারা নাকি যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে, সুস্থ ব্রেন নিয়ে চলাফেরা করে না। আমার ছেলের জীবনের ভবিষ্যতের নিরাপত্তা চিন্তা করে আমি এগেনস্ট দ্য ল, এই ল এর পক্ষে আমি না। আমার সাথে এটা আমার মতামত, সুতরাং লটা চেঞ্জ করা উচিত। এমন কোন মানুষের গান থাকা উচিত যারা নাকি যাদের জন্য গান প্রযোজ্য, সবার জন্য গান না।
হ্যাঁ, এটা তো অবশ্যই সকলে যদি উপলব্ধি করেন এবং দেশের আইন প্রণেতাদের কাছে সেই কথাটা তুলে ধরেন তাদের দাবি, তাহলে হয়তো আগামী কোনো এক সময় আমরা দেখব যে এর কিছু পরিবর্তন সম্ভব হচ্ছে। তো আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আপনারা। এবার মনে হয় আমরা বইমেলা নিয়ে কিছু আলোচনা,
হ্যাঁ বইমেলা নিয়ে আলোচনা করব। তার আগে সেলিম, আমরা শ্রোতাদের বলে দিই যে আমরা শুক্রবারের আলাপন অনুষ্ঠানে আলোচনায় বসেছি এখন। শ্রোতা বন্ধুরা, আপনারা যদি ফোন করতে চান তাহলে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। আমরা আলাপনের আলোচনায় এবার বইমেলার দিকে দৃষ্টি ফেরাবো। তবে সেলিম, বইমেলার দিকে দৃষ্টি ফেরানোর আগে তোমার দিকে দৃষ্টি পড়ছে, তুমি সবে ফিরে এলে গত রাতে।
আমি মাত্র কয়েক ঘন্টা আগে ফিরে এলাম বইমেলা থেকে।
বইমেলায়
তোমার সরাসরি বইমেলা থেকে
এখানে একেবারে মাইকের সামনে হাজির হয়েছে, তো তোমার কাছে শুনি তোমার অভিজ্ঞতা।
আমার অভিজ্ঞতা খুবই ভালো বইমেলায়, আমার মানে নতুন প্রাণ সঞ্চার হয়েছে বইমেলা থেকে এবার ফিরে এসে, কারণ দীর্ঘ ১২ বছর পর আমি এই প্রথম ঢাকার একুশের অমর গ্রন্থমেলায় অংশ নিয়েছি।
গ্রন্থমেলায় শুধু অংশ নয়, তোমার একটি বইও বেরিয়েছে,
ছড়ার বইও বেরিয়েছে। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো, নতুন করে প্রাণ সঞ্চার হওয়ার কথা এই কারণে বলছি যে ১২ বছর আগে আমি যে বইমেলার কথা বলছি আর এবারকার যে বইমেলা আমি দেখে আসলাম সেটা অনেক পার্থক্য। অনেক মেলার পরিসর বেড়েছে, মেলায় মানুষের আনাগোনা বেড়েছে, মেলায় বইয়ের সংখ্যা বেড়েছে, পাঠকের সংখ্যা বেড়েছে, কেনা বেচা বেড়েছে এবং মেলার সৌন্দর্য বেড়েছে।
বাহ, এটা তো চমৎকার।
সামগ্রিক সৌন্দর্য
যেমন অনেকে, কিন্তু কিছুদিন আগেই কলকাতার বইমেলা হয়ে গেল, আন্তর্জাতিক বইমেলা কলকাতা যেটা হয়, এবং স্টলগুলো চোখ ধাঁধানো, যেমন বাংলাদেশের স্টল ছিল আসান মঞ্জিল, সেটাই তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে স্টলগুলো কেমন ছিল।
অসাধারণ, বিশেষ করে যে প্যাভিলিয়নগুলো হয়েছে, প্যাভিলিয়নের সংখ্যা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে যে এক্সটেনশন হয়েছে ওই অংশে, সম্প্রসারিত অংশের যে মেলার কলেবর সেইখানেই প্যাভিলিয়নগুলো দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা প্যাভিলিয়নকে মনে হচ্ছে এক একটা প্রাসাদ, মিনি প্রাসাদ, খুব সুন্দর করে, যেরকম অন্নপ্রকাশ, সময়, নালন্দা, বেশ কয়েকটা প্রকাশনী, বড় বড় প্রকাশনী যেগুলো, পাঞ্জেরি, এরা সবাই খুব মানে মেলার ওই ছোট্ট পরিসরের ভিতরেই মিনি এক একটা প্রাসাদ বানিয়েছে এবং সেই প্রাসাদকে ঘিরে পাঠকের যখন সমাবেশ মেলার জমজমাট অবস্থা, বিশেষ করে বিকাল ৫টা থেকে রাত
তো আমাদের যারা আছেন ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শক, তারা ফেসবুকে এই ছবিগুলো তো নিশ্চয়ই দেখতে পেয়েছে কিছু।
হ্যাঁ, আমি তো অসংখ্য ছবি তুলেছি,
সেটারই কিছু ঝলক আমরা দেখলাম,
সহস্রেরও বেশি ছবি তুলেছি,
আচ্ছা
২-৩ হাজার ছবি তুলেছি।
তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে সেলিমের নিজস্ব তোলা কিছু ছবি আপনারা দেখতে পাবেন।
আরও আছে, আমি তো সব দেইনি, কিছু ছবি দিয়েছি। আচ্ছা, ইতিমধ্যে আমাদের সঙ্গে, আমি আজকে সকালবেলা মেইল খুলেই দেখলাম, মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, হ্যাঁ আজকের আলোপনের বিষয় কি, ফেসবুক ফ্যান পেজে কোনো পোস্ট নেই কেন? কারণ আমরা তো প্রত্যেকবার দেই, এবার দেওয়া হয়নি, কারণ এবার ওই ফ্লোরিডা এবং বইমেলা দুটো নিয়ে করার কারণে
আমরা নির্দিষ্ট করে দেইনি, চিন্তা ভাবনা করে তারপরে দিয়েছি।
ইতিমধ্যে আব্দুল্লাহ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং আরো একটা,
আচ্ছা
আমি আর একটু নেই, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন খুব চমৎকার একজন মানুষ, একজন লেখক যিনি টরন্টোতে থাকেন, আপনি চেনেন খুব ভালো করে, প্রত্যেকবার দেখা হয় নিউ ইয়র্কে, জসিম মল্লিক।
আচ্ছা আচ্ছা,
জসিম মল্লিক শুধুমাত্র ঢাকার একুশে নয়, উনি কলকাতা গ্রন্থমেলায় গিয়েছিলেন।
ও বাহ, তাহলে তো খুবই ভালো হয়, আমাদের বইমেলা নিয়ে আলোচনা বেশ জমে উঠছে। জসিম মল্লিক এবং আব্দুল্লাহ দুজনকে স্বাগত জানাচ্ছি। সেলিম,
মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গেও আমার দেখা হয়েছিল, আমি আব্দুল্লাহ এবং বেশ কয়েকজন, আসলে ১১ তারিখে আমার ওই ধাক্কা বইটির উদ্বোধন করার কথা ছিল, সেদিন অনেকে এসেছিলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের
শ্রোতারা
এসেছিলেন, মোহাম্মদ আব্দুল্লাহ ছিলেন সেখানে, আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি।
হ্যাঁ, আমরা বইমেলায় আমাদের শ্রোতাদের অনেকের ছবি দেখেছি, ভালো লাগলো দেখে যে তারা বইমেলাতে এসে যোগ দিয়েছেন, যেমন কলকাতায় অনেকে এসেছিলেন, অনেক আমাদের শ্রোতা দর্শকরা।
আমার মনে হয় জসিম মল্লিকের এবারকার বইমেলার অভিজ্ঞতা আমরা দিয়ে আমরা শুরু করতে পারি।
জি, ঠিক আছে।
হ্যাঁ বলুন।
আমি বলবো?
জি হ্যাঁ, অবশ্যই।
ওকে,
আপনি তো প্রতি বছরই যান, এবার কেমন লাগলো
বইমেলা? আমি তো এই
কানাডা প্রবাসী হয়েছি প্রায় 15 বছর, এবং আমি বাংলাদেশে বইমেলা কখনো মিস করি না। এই এটা নিয়ে আমার ফিফথ টাইম, প্রতি বছরই আমি আসি, এবং মাস জুড়ে যে বইমেলা হয় আমাদের প্রাণের মেলা, সেটাতে আমি থাকি, আমার বই বের হয়। শুধু তাই না, আমি নিউ ইয়র্কে বইমেলায় যাই প্রতি বছরই, 3 দিনে যে বইমেলা হয়, বা কলকাতায় যে বইমেলা হয়, টরন্টোতে আমরা বইমেলা করি। এই আগামী জুলাইতে আমাদের 12th বইমেলা হবে। আমি বাংলাদেশের বইমেলা দিয়ে শুরু করি আমার অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে, একটু আগে সেলিম বলেছেন বইমেলা তার চমৎকার অভিজ্ঞতার কথা, কারণ আমি খুবই ভাগ্যবান সেদিন তার ঢাকা বইয়ের মোড়ক উন্মোচনে আমিও থেকেছিলাম, আমিও কথা বলার সুযোগ পেয়েছিলাম। আমার সামনেই বইটা এখন আছে, ছড়ার বইটা, অসাধারণ একটি ছড়ার বই। আমি আজকে ফোনে বলছিলাম যে আমি পুরো বইটা পড়ে ফেলেছি গতকালকেই। চমৎকার ছড়া এবং কভার, বাঁধাই, প্রোডাকশন খুবই সুন্দর। তো আমাদের এবার আজকে তো 16তম বইমেলা হলো, শুক্রবার আমি বইমেলা থেকে এখন ঘুরে আসলাম, আজকে একেবারে পরিপূর্ণ, অসাধারণ।
হ্যাঁ, শুক্রবারে তো পাফালার জায়গা থাকে না।
হ্যাঁ, শুক্রবার তো একেবারে জমজমাট।
প্রত্যেকটা স্টলে আমার জন্য তাম্রলিপি থেকে আমার একটা বই বের হয়েছে, এবং কথা প্রকাশ থেকে, তাম্রলিপি আমার নির্বাচিত গল্পের এবং কথা প্রকাশ থেকে, দুইটাই প্যাভিলন, এবার অনেকগুলি প্যাভিলন হয়েছে, অসাধারণ সুন্দর, অনেক স্পেস নিয়ে। আর আপনারা জানেন যে গত কয়েক বছর থেকে বইমেলা সম্প্রসারিত হচ্ছে বাংলা একাডেমি থেকে সরদি উদ্যানে, এই বছর আরো পরিসর বৃদ্ধি করা হয়েছে, যার ফলে মানুষ হাঁটতে পারছে, মানুষ গল্প করতে পারছে, মানুষ বই খুলে দেখতে পারছে, মানুষ তার প্রিয় লেখককে কাছ থেকে দেখতে পাচ্ছে, অটোগ্রাফ দিতে পাচ্ছে, সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। এবং অন্যান্য ব্যবস্থাও, নিরাপত্তা, বাংলা একাডেমি চমৎকার নিরাপত্তা ব্যবস্থা করেছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। এবং প্রতি বছর যে সমস্যাটা হয় যে টয়লেটের যে ব্যবস্থা, এবার যথেষ্ট ব্যাপার আছে, পর্যাপ্ত, এবং খাওয়া দাওয়ার স্টল আছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত 21-এর এই গ্রন্থমেলা অসাধারণ। আমি 28 তারিখ পর্যন্ত আমার থাকার পরিকল্পনা আছে, সুতরাং আমি মনে করি যে শেষ দিন পর্যন্ত বইমেলা আরো জমে উঠবে। 21-এর পরে যেটা হয়, ওই 8 দিন যারা আসে তারা আসলে বই কিনতেই আসে, তারাই বই কিনে বেছে বেছে তারা, এই সারা 21 তারিখ পর্যন্ত তারা দেখে যে নতুন কি বইগুলি বের হয়েছে, তো তারা একটা তালিকা করে, নোট করে, ওইগুলি নিয়ে তারা আসে, এবং তখন বই কিন্তু আরো বেশি বিক্রি হয় আর কি। এটা আমার গত 30 বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখছি আর কি।
কলকাতা বইমেলা,
হ্যাঁ সিনেমা, আমি কলকাতা বইমেলাতে গিয়েছিলাম, আমি 1 তারিখেই, যেদিন আমাদের ঢাকা বইমেলা উদ্বোধন হয় সেদিনই আমি দুপুর ফ্লাইটে কলকাতা বইমেলায় যোগ দিই। কলকাতা বইমেলাও আমার কাছে অসাধারণ লেগেছে, এত সুন্দর, একটু দূরে ছিল সল্ট লেকে, মেইন সিটি থেকে একটু দূরে হয়েছিল, এবছর একটু নতুন জায়গা করেছে, অনেকের জন্য একটু দূরত্বটা একটু অসুবিধা হয়েছিল, তারপরেও প্রতিদিন উপচে পড়া মানুষ হয়েছে কলকাতা বইমেলায়। এবং বাংলাদেশ প্যাভিলিয়নটা যে করেছে, এটা একটা অসাধারণ,
আসান মঞ্জিলের ছবি ভিডিও আমরা দেখেছি, চমৎকার করেছে,
অসাধারণ একটা স্থাপনা, একেবারে দৃষ্টিনন্দন, মেলার ভিতরে ঢুকলে ওইটা প্রথমে চোখে পড়ে, এবং সবাই অনেকে যে সামনে বাংলাদেশ লেখা, যারা বাংলাদেশ থেকে যায়, বুকের মধ্যে শিহরণ হয়। আমি অসংখ্য ছবি তুলেছি, এবং আমার বই প্রকাশিত হচ্ছে এরকম দুইজন প্রকাশক ছিলেন, ওই প্রায় কত 42টার মতো স্টল ছিল ছোট ছোট, তো আমার বইও ওখানে ছিল।
42তম বইমেলা, কলকাতার বইমেলা এবার 42তম বইমেলা।
এক্স্যাক্টলি 42তম বইমেলা, রাইট। তো সবকিছু মিলে কলকাতা বইমেলা তো আর মাসব্যাপী হয় না, ওটা 30 জানুয়ারি শুরু হয়েছে এবং 11 ফেব্রুয়ারি।
আচ্ছা, আমাদের টেলিফোন লাইনে বোধহয় দুজন শ্রোতা আছে, আব্দুল্লাহ আছেন, দীপক চক্রবর্তী আছেন।
হ্যাঁ, তো আব্দুল্লাহর সঙ্গে আমরা কার সঙ্গে কথা বলবো আগে, দুজনকে আমরা নিয়ে নেই লাইনে।
হ্যাঁ, দীপক চক্রবর্তী এবং আব্দুল্লাহ।
জি আপা, হ্যাঁ আমরা
আছি। আচ্ছা, তো
আমার মনে হয় মোহাম্মদ আব্দুল্লাহর একটু ইয়ে শুনি, আপনার বইমেলার অভিজ্ঞতা শুনি আগে।
প্রথমেই আমাদের, আমার খুব প্রিয় 3 জন মানুষকে আমি আজকে পেয়েছি, আমার প্রিয় রোকেয়া আপা, সেলিম ভাই এবং প্রিয় জসিম মল্লিক ভাই, সবাইকে সালাম।
থ্যাংক ইউ,
আমরা
ধন্যবাদ।
গত আলাপনে বইমেলা নিয়ে আলোচনা হয়েছিল, সেখানে আমরা জানতে পেরেছিলাম যে সেলিম ভাই ঢাকায় আসছেন তার নতুন ছড়ার বই ধাক্কা নিয়ে আর কি। সেই উপলক্ষেই আমরা বাংলাদেশের শ্রোতারা ফেসবুকে পোস্ট দিয়ে একত্রিত হয়েছিলাম এবং ওনার সাথে একটা ভালো সময় আমরা 12 তারিখে কাটিয়েছি আর কি। ওই সময় আমরা যোগাযোগ করছি নিউ ইয়র্কের আকবর হাজার কিরণ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতাদের সাথে, আমরা ফেসবুক লাইভ করেছি সেলিম ভাইকে নিয়ে। এবং আমি 2001 সালের পরে 2018 বইমেলায় প্রথম গেলাম, এর আগে আমি নানা ব্যস্ততার কারণে হতে পারিনি। তখনকার বইমেলা আর এখনকার বইমেলার ভিতরে জসিম ভাই যেটা বললেন, এটা বড় ধরনের পার্থক্য হয়ে গেছে। এবার বইমেলা সম্প্রসারিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, খুব ভালো লাগলো অনেকদিন পর যেয়ে। আর বিশেষ করে ভালো লাগলো যে আমরা বাংলাদেশের ভিওএ যে শ্রোতারা শ্রোতারাটা উপলক্ষকে বিশেষ করে ভয়চরাম দিকার একজন প্রতিনিধিকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি। মেলায় বিভিন্ন মিডিয়ার স্টল আছে বা ছিল, ডয়চেবেলের একটা স্টল আছে, সেখানে শ্রোতা দর্শকরা যাচ্ছেন, তাদের মতামত রাখছেন। এর আগের আলাপনে আমি প্রস্তাব করেছিলাম যে আগামী 2019 সালের বৈঠকে বা তখন থেকে যেন ভয়েস আমেরিকার কোন স্টল বা আমেরিকান সেক্টরের কোন স্টল থাকে, যেখানে ভিওএ শ্রোতারা অন্তত একটু বসতে পারে বা কথা বলতে পারে।
হ্যাঁ ঠিক আছে, আমরা চেষ্টা করব আব্দুল্লাহ যেমন বলেছিলাম। দীপক চক্রবর্তী আছেন লাইনে?
জি হ্যাঁ, আমি আসছিলেন। আমি আমি মন্তব্য চলে যাচ্ছি। আমি সেলিম ভাই এবং আপনাকে পেয়ে আমরা খুবই ধন্য। এবং কি সেলিম ভাই বিষয়টি জানে, এবং কি যেদিন আমাদের আলাপ মনে গত শুক্রবার সেলিম ভাই সেই বই মেলাতে ছিলেন, সেলিম ভাইয়ের একটি বই প্রকাশ হয়েছিল, সেটা আপনি আপু জানেন, সে ধাক্কা।
ভালোই বলেছেন যে সেই ধাক্কা, হ্যাঁ ধাক্কাটাই জানি।
আমি বলে দিই, সেলিম ভাইয়ের সঙ্গে আমরা দেখবেন ভয়েস আমেরিকা যখন আমরা কথা বলি আমাদের অনেক টাকা চলে যায়, কিন্তু আমরা সেলিম ভাইকে আমরা বই মেলাতে পেয়ে তার সেলিম ভাইয়ের যে পার্সোনাল ফোন নাম্বার পেয়ে, সেলিম ভাই অবশ্য বিষয়টি জানে, আমরা আমি এমন কোন দিন নাই যে সেলিম ভাইয়ের সঙ্গে আমি যে ফোনে যে কন্ট্যাক্ট করি নাই। আপনার কথা বলছি এবং কি আপনাদেরকেও বলছি যে না, সেলিম ভাই, ওকে আফা এবং কি আমাদের আনিস ভাইকে, সরকার কবিউদ্দিন ভাইকে আমার নমস্কার এবং সালাম পৌঁছে দিবেন। অবশ্যই এই কথাটা সেলিম ভাই আমার বক্তৃতার শেষে অবশ্যই বলবেন। আর সেলিম ভাই যেটা বইটা প্রকাশ হয়েছে একটি চমৎকার একটা বই। কেন আবার একটি বিষয় দেখবেন, সেলিম ভাইয়ের সঙ্গে আমার কিন্তু অবশ্যই দেখা করার খুবই চেষ্টা ছিল, কিন্তু আমি তারপরে ছিল বিশ্ব বেতার দিবস, আমাদের বেতারের প্রতিপাদ্য ছিল ক্রীড়াঙ্গনে বেতার।
জি,
ক্রীড়াঙ্গনে বেতার। আমরা অবশ্য ঢাকায় আমি আমন্ত্রণ পাইছি, কিন্তু আমি পঞ্চগড় থেকে অনেক দূর এই জন্য যেতে পারি নাই। আমরা বাংলাদেশ তার ঠাকুর গায়ে এখান থেকে আমরা রেলি করছি, রেলি করে অংশগ্রহণ করছি, কিছু বেতারের কথা উত্থাপন করছি এবং কি ভয়েস অফ আমেরিকার কথা উত্থাপন করে দিচ্ছি। সেলিম ভাই আপনি নিজে জানেন, ওকে আপাও জানেন, আমি এখানে আমার ঠাকুরগা বেতারে আমি নিজে বক্তৃতা দিয়েছিলাম। আমি একটা কথাই বলছি, আজকে ভয়েস অফ আমেরিকার জনপ্রিয় একটা অনুষ্ঠান, আমাদের সেলিম ভাই বর্তমানে উনি বইমেলাতে আছেন এবং কি বই মেলা ধাক্কা টনার বই প্রকাশ হয়েছে, এই জন্য সেলিম ভাইকে আমি আজকে বিশ্ব বেতার দিবস উপলক্ষেই আমি সেলিম ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
ধন্যবাদ।
আমাকে একটা কথা ওকে আপা বললো, আমাদের ঠাউরা বেতার থেকে দীপক চক্রবর্তী সারা বাংলাদেশের বেতার শুনে থাকেন এবং যে উনি একজন ইন্টারন্যাশনাল শ্রোতা এবং জনপ্রিয় শ্রোতা, এবং সেলিম ভাই অবশ্যই জানেন। তো সেলিম ভাই এই কথাটা একটু বলবেন, আলাপন অনুষ্ঠানটা যেদিন শুক্রবার হয়ে থাকে ওদিন সেলিম ভাই বই মেলা থেকে সরাসরি একবারে ফোনে কন্ট্যাক্ট করছিল, এবং সেলিম ভাই এই কথাটা অবশ্যই বলবেন। নমস্কার।
জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আরো একজন বোধ হয় আছেন আমাদের সঙ্গে।
হ্যালো,
হ্যাঁ, আমি নুরি আলম সিদ্দিকী নূর বলছি, দিনাজপুর থেকে।
দিনাজপুর থেকে।
আমি দীর্ঘ 5 বছর বিশ্ব সাহিত্য কেন্দ্রে চাকরি করেছি বই পড়া প্রোগ্রাম নিয়ে, আঠোপাশ উন্নয়ন কর্মসূচি প্রোগ্রামটা, প্রোগ্রামটা মূলত ছিল শিক্ষা মন্ত্রণালয়ের শেখায় প্রজেক্টের প্রোগ্রাম। তো যদি বই মেলার কথা বলি, আমি দেখেছি যে বই মেলাতে বেশিরভাগ বইগুলো আসে বেশি উপন্যাস টাইপের বা গল্প টাইপের আসে, যে বইগুলোতে পাঠক সংখ্যা তুলনামূলক কেমন কমে গেছে। আমি অনুরোধ করবো যা এই প্রোগ্রামের মাধ্যমে যারা লেখক আছেন বা পাঠক আছেন, লেখকের কাছে অনুরোধ করবো যে এই বইগুলো নতুন প্রজন্ম যারা পাঠক আছে, বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছে, যেন নৈতিকতা শিক্ষার উপর যেন বই বেশি লেখা হয়। কারণ আমরা নৈতিকতা থেকে সরে গেছি, যার কারণেই আমরা বিশেষ করে যারা আমাদের গুরুজন আছেন, শিক্ষক আছেন, যারা সমাজে ভালো কাজ করেন, এই সমস্ত মানুষকে কিন্তু আমরা সম্মান করতে ভুলে গেছি। যদি আমরা নৈতিক শিক্ষার দিকে গুরুত্বটা বেশি দিই, তাহলে কিন্তু আমাদের এখন প্রশ্ন ফাঁস হচ্ছে কেন, যে আমরা নৈতিক শিক্ষা থেকে দূরে গেছি। আমি অনুরোধ করবো যারা লেখক আছেন, এই যারা বইমেলার আয়োজন করেন, এই সমস্ত যেন বইয়ের উপরে গুরুত্ব দেওয়া হয় এবং এই সমস্ত বই লেখকরা বেশি লেখেন, যেন উৎসাহ দেওয়া হয়। আমি বিশ্বাস করি যে নৈতিকতার উপর বই বেশি তৈরি হলে পরে একটা দেশের পরিবর্তন হবে, একটা সমাজের পরিবর্তন হবে, একটা রাষ্ট্রের পরিবর্তন হবে। ধন্যবাদ সবাইকে।
আশা করি আপনার বক্তব্য লেখক কবি সাহিত্যিকরা শুনেছেন এবং এই আপনার অনুরোধ তারা বিবেচনা বা
এবং সেলিম আমি তোমাকেও বলি যে তুমি তো ছড়া লেখো, ছড়ার মধ্যে দিয়েও অনেক বার্তা কিন্তু পৌঁছে দেওয়া যায় মানুষের কাছে।
পাঠক আসলে কমেনি, পাঠক এমনি বাস্তবিক ফিজিক্যাল বুক যেগুলো সেটা সেটা হয়তো পড়া কমেছে, কেনা কমেছে, কিন্তু এখন যেহেতু তথ্য প্রযুক্তি ডিজিটালাইজড হয়েছে, যার কারণে অনেক বই সফট কপি হিসাবে অনেকে কিনছে অ্যামাজন থেকে কিংবা বিভিন্ন সাইট হয়েছে, ওই সব সাইট থেকে দোকানে গিয়ে বই কিনছে না, হ্যাঁ ওটাই আমি বলছি যে ইবুক কিনছে, ইবুক কিনে হয়তো ট্যাবলেটে পড়ছে কিংবা আইপ্যাডে পড়ছে, কম্পিউটারে পড়ছে।
আমরা তো যেমন এখানে আমেরিকাতে দেখি ট্রেনে বাসে তুমি দেখবে যে বই পড়তে পড়তে যাচ্ছে, কিন্তু সেটা এখন আইপ্যাডের মধ্যে পড়ছে,
সেটাই
অথবা তার হাতে কোনো বই নিয়ে।
ইবুক বিষয়ে এক মিনিট বলতে পারবো?
জি জি জি
অবশ্যই।
সেটা আমার একটা অভিজ্ঞতা, আমার আমার ছেলে ও প্রচন্ড পড়ুয়া, ওর ঘরের ভিতরে এত বই যে হাতা যায় না আর কি। তো ও আমাকে একদিন বললো, বাবা আমি এই পর্যন্ত $100,000 বই কিনেছি।
বয়স কত?
বয়স হলো এখন 27 আর কি।
আচ্ছা আচ্ছা, তার মানে ছেলেবেলা থেকেই বই পড়তে শিখেছে সে।
তো ও একদিন বললো কি যে আমি ই বুক কিনলো, সে বললো যে আমি 2000 বই ডাউনলোড করেছি ই বুকে। দুই মাস পরে আমাকে একদিন বললো কি বাবা আমি ই বুক আর পড়তে চাই না, ও ইউনিভার্সিটি যাওয়ার সময় ট্রেনে বসে পড়তে পড়তে যাবে। কেন বলে বই হাতে নিয়ে পড়ার মজা সেটা আমি ই বুকে পাচ্ছি না। পরে সে আবার এক পুরনো জায়গায় ফিরে গেল এবং বই সবসময় থাকবে হাতে নিয়ে, যে বই পড়ার আনন্দ, কারণ আমি এখনো প্রতিদিন বই ছাড়া বই না পড়ে ঘুমাইতে পারি না আরকি।
আচ্ছা, তো আরেকজন লাইনে আছেন, তার ফোনটা নিয়ে নিই আমরা। হ্যালো হ্যালো
হ্যালো
হ্যালো হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমি সবুজ বিশ্বাস, জঙ্গিপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি।
বলুন ভাই।
আমি এই আলোচনা আপনাদের শুনছি, বাংলাদেশের বই মেলার বা একুশে মহান ভাষা দিবসের যে উদ্বেল করা মানুষের যে এত বাংলা ভাষাকে নিয়ে যে এত উন্মাদনা, সেটা আমাদের এই বঙ্গে পশ্চিমবঙ্গের মানুষকেও খানিকটা বলবো না অনেকটাই আলোড়িত করে। যদিও এই বাংলায় আমাদের পশ্চিম বাংলায় মাতৃভাষা এবং বাংলা ভাষার প্রোগ্রাম অনেক হয়, সরকারি থেকে বেসরকারি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে, এবং সম্প্রতি আপনারা বলছেনও কলকাতা বইমেলা হয়ে গেল। আমি আমার এলাকার একটু বাংলাদেশের বইমেলা থেকে একটু সরে এসে আমি আমার একটু এলাকার জঙ্গিপুরের কথা বলি। জঙ্গিপুরে এখন একটা বইমেলা শুরু হয়েছে গতকাল থেকে। সেই বইমেলা কমিটির আমি ওতপ্রোত ভাবে জড়িয়ে আছি। এটা জঙ্গিপুর বইমেলা 13তম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এই কথাটা আমি এই কারণেই বলছি যে ভারতবর্ষে 1963 সালে যখন বইমেলা শুরু হয় এবং জঙ্গিপুরেই 63 সালের বইমেলায় প্রথম বইমেলা এই হিসাবেই দাবি করা হয় এবং এটা ইতিহাসের কথা।
বাহ, এটা তো আমাদের জানা হলো।
হ্যাঁ হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সেই এবং অন্তত আমি কম করেই বললাম, কালকে আমাদের যে বিশিষ্ট সব ব্যক্তিবর্গ এসেছিলেন উদ্বোধনে, তারা অন্তত আরো একটু গভীর খবর দিয়েছেন আমাদেরকে যে এটা এশিয়াতেও প্রথম দিককার বই হতে পারে, মেলা সম্ভবত হতে পারে।
যাই হোক, সেটা তো আমাদের খতিয়ে দেখতে হবে। তবে আপনাদের এই বইমেলা হচ্ছে,
আচ্ছা আমি আর একটু প্রশ্ন করে নেই জসীম ভাই, ওই জঙ্গিপুর বইমেলার সবুজ বিশ্বাস, আপনি কি একটু বলবেন যে ওখানে কতগুলো স্টল, কারা এসছে ছোট্ট করে?
হ্যাঁ, এইখান এটা 13তম জঙ্গিপুর বইমেলা। এখন বইমেলা কালকে উদ্বোধন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা মহাশয় এবং কবি কার্তিক ঘোষ এই মেলা শুভসূচনা করে
গিয়েছেন।
এখানে 100 বেশি স্টল এখানে,
এটাই শুনতে চেয়েছিলাম, তাই তো বড়,
অনেক বড়, তো 100 বেশি স্টল, সেটা তো বেশ বড়।
হ্যাঁ, জসীম মল্লিক এবার বলুন আপনি।
হ্যাঁ, আমি আমি আসলে বলতে চাচ্ছিলাম যে কলকাতা বইমেলায় একটি অনুষ্ঠানে আমি আলোচনা করেছিলাম, সেই অনুষ্ঠানে আমাদের খুবই প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম সাহেব ছিলেন, তো উনিও এই প্রসঙ্গটা অবতারণ করেছিলেন। আমি বলেছিলাম, সে হচ্ছে যে আসলে ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাঙালিরা আমাদের বাংলাদেশের সাহিত্যিকদের সম্পর্কে যতটা না জানে, সেই তুলনায় আমরা পশ্চিমবঙ্গের লেখকদের সম্পর্কে অনেক বেশি জানি, তাদেরকে পড়ি অনেক বেশি, তাদের বই সংগ্রহ করি, বই কিনি। অনেকেই আখতারুজ্জামান ইলিয়াসের নাম শুনে নেয় বা শওকত আলীর নাম শুনে নেয় বা হাসান নাজিরুল্লাহের নাম শুনে নেয়, এই প্রসঙ্গে আমি বলেছিলাম। তো এই যে একটা বৈষম্য, ইভেন বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেলও কলকাতা দেখা যায় না, কিন্তু এখানে ঘুম থেকে উঠি বাচ্চারা ভারতের চ্যানেল দেখেই তাদের জীবন শুরু হয়।
বাচ্চারা, বাচ্চার মা বাবারাও
ভালো বাংলাও বলতে পারে না, কিন্তু হিন্দি বলতে পারে, 2-3 বছরের বাচ্চারা। তো এই যে একটা বৈষম্য কিন্তু রয়ে গেছে, কিন্তু এটা আস্তে আস্তে হয়তো থাকবে না। এখন পশ্চিমবাংলার লেখক কবিরাও একটু ঢাকামুখী হচ্ছে, তারা আসে এখানে,
এখন হয়তো আগ্রহ বাড়ছে,
তাদেরকে ইনভাইট করে আনি, আমরাও যাই ওখানে। তো দূরত্বটা এখনো অনেক বেশি, আমাদের সাহিত্য সম্পর্কেও তাদেরকে জানতে হবে, এখানে অসাধারণ সব সাহিত্য হচ্ছে এবং বাংলা ভাষাটা আসলে টিকে আছে বাংলাদেশের সাহিত্যিক
না। এখন অবশ্য পশ্চিমবঙ্গে অনেকেই স্বীকার করছেন, কারণ ভারতের জাতীয় যেটা, ভারতের ন্যাশনাল যেটা ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয় হিন্দি, এবং পশ্চিমবঙ্গেও কিন্তু হিন্দির চল অনেক, ব্যবসা মহলে তো অবশ্যই, আর সেই জন্য অনেকে কিন্তু বাংলাদেশের বাংলা ভাষায় সব কিছু যে পরিচালিত হচ্ছে, এবং এই যে অমর একুশের মাস, এই ফেব্রুয়ারি মাসে যেভাবে উদযাপন করা হয়, তা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষাভাষী সবাই, ভারতে যে দেখে আছেন সবাই আগ্রহী। তবে হ্যাঁ, হয়তো আমাদের সাহিত্যিক সেইভাবে যারা রচনা করেন কবি সাহিত্যিকদের বিষয়ে, তারা তেমন মানে জ্ঞান রাখেন না যেটা বাংলাদেশের পাঠক মহলে উৎসাহ আছে।
হ্যাঁ, আমি সেই নিহারঞ্জন গুপ্ত থেকে শুরু করে আজকে একেবারে শিশীন্দ্র মুখোপাধ্যায় পর্যন্ত বা বঙ্কিম পর্যন্ত অনেক বই, বা বেশি শিশুদের বলতে গেলে আমি সব বই আমার কেনা আছে, কিন্তু আমার বই তো তারা বা আমাদের আরো বড় লেখক যারা,
আমার মনে হয় বাংলাদেশের লেখকদের আরো গিয়ে উৎসাহিত করতে হবে, তাদের অংশগ্রহণ বাড়াতে হবে, তাহলে বোধহয় এই আগ্রহ বাড়বে।
এবং আশার কথা যে এই অবস্থার পরিবর্তন হচ্ছে এবং
শুরু হয়েছে অলরেডি।
আমাদের শ্রোতা একজন আছেন সেলিম, উনি
আরেকটা প্রশ্ন করতে, তার আগে আমি ছোট করে একটু, যেহেতু সবুজ বিশ্বাস বললেন যে জঙ্গিপুরের ওই বইমেলা কিন্তু ঐতিহাসিক, ওখান থেকেই শুরু হয়েছে, আমি ঢাকার একুশে গ্রন্থমেলার একটু ছোট্ট ইতিহাস বলি, কিভাবে একুশে গ্রন্থমেলা শুরু হলো। সেটা হচ্ছে, আমি যেটা জেনেছি সেটা হলো যে অমর একুশে গ্রন্থমেলা, যেটা একুশের বইমেলা, এটা মূলত শুরু হয়েছিল বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে 1972 সালের 8ই ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা,
হ্যাঁ
মুক্তধারার চিত্তরঞ্জন সাহা, এখানে 32টি বইয়ের প্রথম 32টি বই মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত নিয়ে,
সেই বইয়ের সম্ভার নিয়ে শুরু করেছিলেন।
প্রথম 72 সালে শুরু করেছিলেন তিনি। সেই বইমেলা এখন আজকের এবারকার বইমেলার স্টলে প্রায় 900 মতো স্টল, না 700-750 মতো স্টল হয়েছে,
আচ্ছা 42 থেকে 750,
এবং কয়েক লক্ষ বই, 32টা বই থেকে এখন কয়েক লক্ষ বই সেখানে উপস্থাপিত হচ্ছে, এবং দর্শক এবং পাঠক যে কত সমাবেশ হচ্ছে প্রতিদিন
সেই হিসাব রাখা দায়,
সেই হিসাব রাখার কোন উপায়
নেই। তো আমাদের একজন শ্রোতা আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছেন, তার প্রশ্ন শুনে নেব।
হ্যাঁ জি, আমি নুরি আলম সিদ্দিকী, আবার একটু সময় নিচ্ছি। সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে আমাদের এক সম্মানিত আলোচক বলেছিলেন যে ওনার ছেলে অনেক বই কিনেছে, অনেক টাকা খরচ করে বই
কিনেছে,
তো শহর কেন্দ্রিক বেশি ঘটে এটা। হ্যাঁ, গ্রামে এই ঘটনাটা একেবারে খুবই নগণ্য, কারণ সেলিম ভাই ভালো বলতে পারবেন যে ঢাকার যে মহান একুশে বইমেলা শুরু হয়েছে, এই বইমেলাতে গ্রামের কতজন পাঠক বা ক্রেতা আসছেন সেটা একটা প্রশ্ন। যে ম্যাক্সিমাম বললে ভুল হবে যে আমার 99% ছেলেমেয়েরা সব শহরের ছেলেমেয়েরা বই কিনছেন। এই যে শহরে ছেলেমেয়েরা বই পড়ছে, কারণ শহরে এদের বই পড়ার পরিবেশ আছে। আপনি যদি ডিকাউন্ট নেশন নটরডেম আইডিয়াল স্কলাস্টিকা স্কুলের ছেলেমেয়েদেরকে বলেন, হ্যাঁ তারা দেখবেন যে তারা বই, তারা তাদের পারিবারিক লাইব্রেরি আছে। আমি যদি বলতে চাচ্ছি শহরে, আমি বিগত 2012 সাল থেকে 17 সালের ডিসেম্বর পর্যন্ত আমি সারা বাংলাদেশে প্রায় 1500 স্কুল নিয়ে কাজ করেছি, এবং আমি বিগত 5 বছরে প্রায় 500 থেকে 600 মাধ্যমিক স্তরের মাদ্রাসা এবং হাই স্কুলে আমি পরিদর্শন করেছি, আমি লাইব্রেরি পরিদর্শন করেছি, হ্যাঁ লাইব্রেরির সঙ্গে কথা বলেছি, অন্য সদস্যের কথা বলেছি। এই বই পড়ানোর যখন কথা বলতে যাই, তখন কিন্তু টিচাররা বলে বই পড়ে কখন পড়বে, কখন, হ্যাঁ সময় তারা কখন দিবে, তারা একাডেমিক বই পড়তে সময় পাচ্ছে না, তারা নিরুৎসাহিত করে। উৎসাহিত করার ঘটনা বলতে গেলে খুবই কম বলতে
না, আমি আমার নিজের অভিজ্ঞতার একটি কথা বলি। আমি 1987 সালের দিকে বাংলাদেশে গিয়েছি, ঝিনাইদাতে আমি গিয়েছিলাম। আবদুল্লাহ হয়তো ওই অঞ্চলের কথা কিছুটা বলতে পারবে, ঝিনাইদা যশোর থেকে বেশ দূরে, এবং যশোরে কিন্তু বই পড়ার সংখ্যা অনেক বেশি আমি লক্ষ্য করেছি। আর আরেকটি জিনিস, আমি ঝিনাইদা যখন গিয়েছিলাম, ছোট্ট একটি জায়গা, বেশ অবহেলিতেই বলবো আমার মনে হয়েছিল, তখন অত উন্নত নয়, কিন্তু সেখানে লাইব্রেরি ছিল, এবং সেই লাইব্রেরিতে গিয়ে দেখছিলাম পুরনো অনেক বই আছে, হয়তো ভালো করে রাখা নেই, সাজানো নেই, কিন্তু সেখানে ছেলে মানে মেয়েদের সংখ্যা সেরকম আমি দেখিনি, কারণ সেখানে একটি ছোট্ট করে বসে ঘরোয়া আলোচনার আয়োজন করা হয়েছিল কাছাকাছি। তো সেই প্রেস ক্লাব থেকে দূরে সেই লাইব্রেরির কাছে ঝিনাইদার মতন গ্রামে গিয়ে, আমি মফস্বল শহরে গিয়ে আমি দেখেছিলাম যে বই পড়ছে, তখনকার দিনে 1987 সালের কথা বলছি আমি, এবং সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে গ্রামাঞ্চলেও যদি উৎসাহিত করা হয় তাহলে কিন্তু বই পড়ার চলটা তো আছে, কারণ ছেলেমেয়েরা তো স্কুলে যাচ্ছে, তাদের রচনা লেখার জন্য বই নিতে হয়।
দিদি আপনি যেটা বলছেন আপনার সাথে আমি একমত, হ্যাঁ ঝিনাইদহ যে হরিণাকুণ্ড আছে, হ্যাঁ মহেশপুর আছে, আর যশোরের
কৃষ্ণপুর
বলছি যে তৃণমূল পর্যায়ে অনেক ছেলেমেয়েরা আছে যে এই বই পড়তে তারা আগ্রহী নয়, কারণ ওদেরকে আমরা অনেক মোটিভেট করেছি, হ্যাঁ তাদের উৎসাহ দিয়েছি, সবাইকে নিয়ে ক্লাস করেছি, দেখা গেছে যে ওখানে যেমন শহরের ছেলেমেয়েরা যেমন যেভাবে বই পড়তে চায় স্বেচ্ছায় বই পড়তে
চায়,
পারিবারিক
এই প্রোগ্রামের মাধ্যমে যারা লেখক আছেন, হ্যাঁ যারা প্রগতিশীল লেখক আছেন, নতুন প্রজন্ম লেখক আছেন, অনুরোধ করবো যে এই গ্রামের ছেলেমেয়ে যাতে বই পড়ার সুযোগ পায়, সেটা সরকারের জন্য সহযোগিতা নিয়ে তৃণমূল পর্যায়ে এই বই পড়া যাতে ডেভেলপ হয়, হ্যাঁ যাতে একটা বিপ্লব ঘটে, যেন এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়।
ঠিক আছে, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, আশা করি লেখকরা জানেন,
জানেন হ্যাঁ তারা যদি, এটা একটা হতে পারে যে যদি কোনো মফস্বল শহর বা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে লেখকরা যারা নিজেরা লেখেন বা তাদের নিজস্ব এলাকায় গিয়ে যদি উৎসাহিত করেন, ছোট ছোট লাইব্রেরি স্কুলের জন্য দরকার, সেটা তো হয়, আমরা যেমন জানি যে স্কুলে
অনেক, আমি একটু বলি,
হ্যাঁ বলুন,
কথা তো সত্যি যে মফস্বলে এখন অনেক বই বিমুখ হয়ে যাচ্ছে তরুণরা, নতুন জেনারেশন, কারণ আমি বরিশালের ছেলে, আমার এলাকায় একটা ক্লাব পাঠাগার ছিল, আমরা যখন ছোট তখন আমরা ওখানে বই পড়তাম, কিন্তু সেই পাঠাগার এখন উঠে গেছে, ওখানে এখন বিল্ডিং হচ্ছে। হ্যাঁ, অনেক বই সংগ্রহ ছিল, সেই পাবলিক লাইব্রেরি এখন ম্লান, সেখানে খুব কম তরুণরাই যায় বই পড়তে। এবারও আমি বরিশাল গিয়ে সেই অবস্থাটা দেখে আসছি। বই পড়াটা আসলে অনেকটা সহজ,
উৎসাহিত করতে হবে যে যে
যারা
যেখানকার
পরিবার থেকে আসতে হবে,
এবং লেখক সাহিত্যিকরা যদি তাদের নিজেদের অঞ্চলে গিয়ে উৎসাহিত করেন তাহলে বোধহয় এটা সম্ভব হতে পারে। আমাদের সময় শেষ, আপনারা যারা যোগ দিয়েছিলেন সবাইকেই অনেক অনেক ধন্যবাদ,
ভালো থাকবেন সবাই।
আপনাদেরকে ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ,
ধন্যবাদ সবাইকে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করতে না পারার মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 3 ঘণ্টার স্থায়ী বৈঠক। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শীঘ্রই এটি কার্যকর হবে এবং এ কাজ শুরু হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাই স্কুলে গুলি চালনার দায়ে 19 বছর বয়সীকে গতকাল সামান্য সময়ের জন্য আদালতে হাজির করা হয় এবং আদালত কোনো মঞ্জুর জামিন মঞ্জুর করা হবে না বলেও নির্দেশ দিয়েছে। গতকাল ফ্লোরিডার পার্কল্যান্ডের এলাকাবাসীরা হাই স্কুলের সামনেই মোমবাতি জেলে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং তারা ওই সময় বন্দুক আর নয় বলে ধ্বনি দিতে থাকেন। যুক্তরাষ্ট্রে 2016 প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংশ্লিষ্ট তদন্তের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রধান উপদেষ্টা স্টিভ ব্যাননকে জিজ্ঞাসাবাদ করেছেন। এ সপ্তাহে বেশ কয়েক ঘণ্টা ধরে ব্যাননকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরিচয় জানাতে অনিচ্ছুক এক ব্যক্তি যিনি ওই বিশেষ বিষয়টি সম্পর্কে অবগত তিনি জানিয়েছেন যে মুলারের তদন্ত দলের বেশিরভাগ প্রশ্নের জবাব দিয়েছেন ব্যানন, তবে বৃহস্পতিবার তিনি প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির কিছু প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। শুক্রবার দক্ষিণ ভারতের 4টি রাজ্যের মধ্যে কাবেরী নদীর জল নিয়ে আইনি লড়াইয়ের নিষ্পত্তি করল সুপ্রিম কোর্ট, বিষয়টি নিয়ে জানাচ্ছেন গৌতম গুপ্ত।
সুপ্রিম কোর্ট সোমবার এই জটিল প্রশ্নের নিষ্পত্তি করে জানিয়েছে পণ্ডিচেরি আর কেরল এতদিন যা জল পেত তাই পেতে থাকবে। তামিলনাড়ুর অংশ থেকে 177 টিএমসি পরিমাণ জল কেটে নিয়ে সেটা দেয়া হবে কর্ণাটককে। এই রায়ের স্বভাবতই কর্ণাটক খুশি, বিমর্ষ তামিলনাড়ুর সরকার এখন চিন্তা করছে এই রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর কোনো সুযোগ আছে কি নেই। সুপ্রিম কোর্টের 3 বিচারপতির মন্তব্য, এই জলবন্টন সূত্র আগামী 15 বছর বলবৎ থাকবে। সুপ্রিম কোর্ট একথা মনে করিয়ে দেয় কাবেরী নদী কিন্তু নির্দিষ্ট কোনো রাজ্যের সম্পত্তি নয়, জলটা ভারতের মানুষের সকলের। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বর্তমানে তুরস্কে রয়েছেন এবং সেখানে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ওই এলাকার উত্তেজনা প্রশমনের নানা দিক নিয়ে তারা আলোচনা করেন। রেক্স টিলারসন এর আগে লেবানন সফর করেন। ফ্রান্সের কর্মকর্তারা দৃঢ়ভাবে বলেছেন যে তারা সিরিয়া এবং ইরাকের যুদ্ধের সময় যেসব জেহাদিদের বন্দী করেছে তাদের বিচারের জন্য তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে না, ওইসব বন্দীদের বিচার করা হবে ফ্রান্সেই। সোমালি সরকার লিবিয়ায় অবস্থানরত দেশ ত্যাগে সোমালিদের একটি বিশাল দলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টায় লিবিয়ায় যান।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লেনাস রেমকোস। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.